আপনারা সকালে তো প্রায় বিদ্যার্থী আছেন, আপনার সকালে বিদ্যার্থী কি বিদ্যার্থী অনেকে, তো ভক্তিনব ঠাকুরের বিচারে আপনারা সকালে অবিদ্যার্থী, যা আপনারা পড়েন সেই তো সব অবিদ্যা। ভক্তিনব ঠাকুর ব্যাখ্যা করছে, তিনি এই কীর্তন রচনা করেন তা বৃদ্ধ বয়সে, যুবকালে তিনি বিদ্যার্থী ছিলেন, জড় বিদ্যা পড়ার জন্য অনেক কষ্ট করেছেন। তার নিজের জীবনের সম্বন্ধে তিনি বলছেন, বিদ্যার বিলাসে, বিলাস বিলাস মানে রম্যক্রিয়া, মানে ভক্তিনাথ ঠাকুর বলছেন যে বিদ্যা ওই ছাত্র জীবনে আমি খুব ভালো লেগেছে, বিদ্যার বিলাসে খাটাইনু খাও পরম সাহসে, আমি পরম সাহসে মানে তার খুব সাহস ছিল, মানে বড় বিশ্বাস ছিল যে এই বিদ্যা প্রাপ্ত করে আমি বড় মানুষ হব। যারা ছাত্র তাদের এই রকম সাহস হয় যে আমি ছাত্র না, দম্ভ হয় আমি ছাত্র, আমি অনেক কিছু শিখছি, আমার নিজের বুদ্ধির বলে আমি নিজেকে বড় বানাব। ভক্তিরাম ঠাকুর এইভাবে বলছেন, তোমার চরণ কার চরণ, কৃষ্ণের চরণ, না ভজিনু কভু এইখন শরণ তুমি। তো আমার ভক্তিরাম ঠাকুর বলছেন যে আমার সারা জীবনে তথাকথিত বিদ্যা দ্বারা মোহিত হয়ে আমি ভুল করেছি তোমার অর্থাৎ কৃষ্ণের চরণ ভজন কর, কিন্তু এইখন জীবনের শেষে ভক্তিনব ঠাকুর বলছেন যে এইখন আমার শরণ হচ্ছে তুমি কৃষ্ণ। পড়িতে পড়িতে ভরসা বাড়েল, জ্ঞানে গতি হবে মানে, তো পড়াই কর, পড়িতে পড়িতে ভরসা বাড়েল, তো প্রতিদিন আরো বিশ্বাস ছিল ভক্তিরাম ঠাকুর যে এই জ্ঞান থেকে আমার গতি হবে, আমার সব কিছু হবে। কিন্তু এইখন দেখছি যে ভক্তিনাথ ঠাকুর বলছেন সেই আশা বিফল, সেই জ্ঞান দুর্বল, সেই জ্ঞান অজ্ঞান জানি, জীবনের শেষে আমরা নোবেল পুরস্কার প্রাপ্ত হলেও সেই জ্ঞান আমাদের, সেই তথাকথিত জ্ঞান আমাদের কি সাহায্য করতে পারবে, আমাদের জম দর্শন করার সময় আমরা কি বাবা আমি পিএইচডি, তো যামরাজ কি বলবেন উত্তরে, তো ঠিক আছে তুমি পিএইচডি, তো ঠিক আছে পিএইচডি এর জন্য বিশেষ নরক আছে, তারা বড় অপরাধী আছে, বড় অপরাধী সব পিএইচডি। সেই জ্ঞান অজ্ঞান জানি, আসল জ্ঞান তো কি আমি কৃষ্ণ দাস, এই তো জ্ঞান, এর ছাড়া জ্ঞান কিছুই নাই। ওই সকল জ্ঞান সেটা কি জড় বিদ্যা যত মায়ার বৈভব, মায়ার বৈভব তোমা ভজনে বাধা। সাধারণত দেখা যায় এই শিক্ষিত লোকদের অহংকার বেশি থাকে, সেজন্য ওই রকম জড় বিদ্যা অনুশীলন করা সেটা কৃষ্ণের ভজনে বাধা। এই প্রসঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, দিনের এই অধিক দয়া করে ভগবান, কুলীন পণ্ডিত ধনী বড় অভিমান, তো জড় বিদ্যা সম্বন্ধে ভক্তিনাথ ঠাকুর বলেন কি হয় জড় বিদ্যা থেকে কি হয়, মহাজনমীয় অনিত্য সংসারে জীবকে করে এই গাধা। গাধা গাধা তো কি করে, অনেক ভারী ভোজ তো নিয়ে যায় যা থেকে তার কিছু লাভ হয় না। যেমন ওই কি বলে ধোবির জন্য ওই সব ময়লা কাপড় তো নদীর পাশে নিয়ে যায় না, ওই পাথর নিয়ে যায়। সেই নিয়ে যাওয়া থেকে এই গাধা আর কিছু লাভ হয় না, অন্যদের জন্য করে তার নিজে কিছু লাভ হয় না। তো এই ভাবে আমরা মস্তিষ্কে বিদ্যা না তথাকথিত জ্ঞানে বোঝ আমরা নিয়ে যাই এবং আমাদের লাভ কি কিছুই নাই, ভারী ওজন নিয়ে যাওয়া হয় এবং তা থেকে কিছু লাভ হয় না, সেটা গাধা কাজ। সেই গাধা হয়ে আমি সেই ভক্তিনাথ ঠাকুর বলছেন যে আমি সেই রকম গাধা হইলাম, সংসারে বোঝা বহিনু অনেক খাও, তো স্পষ্ট আছে না, সেই গাধা হয়ে সংসারে বোঝা বহিনু অনেক খাও বর্ধকে এইকম এইকম বৃদ্ধ খাওয়ালে। ভক্তিনাথ ঠাকুর বলছেন শক্তির অভাবে কিছু নাহি লাগে ভালো, তো যুব অবস্থায় শারীরিক এবং মানসিক শক্তি থাকে সাধারণত, কিন্তু বৃদ্ধাবস্থায় শারীরিক এবং মানসিক শক্তি কম হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত বল শারীরিক এবং মানসিক বল বেশি থাকে ততক্ষণ পর্যন্ত আমরা ভৌতিক ভোগ বিলাস কুশলেই করতে পারি, যদি শক্তি নাই তাহলে আমরা কি ভোগ করতে পারি, তো সিঁড়ির উপরে যাওয়া তো সংগ্রাম হয়। তো ভক্তিনাথ ঠাকুর বলছেন যে এই অবস্থায় শক্তির অভাবে কিছু নাহি লাগে ভালো, তো যদি রুচি নাই পচনে ওই জঠর অগ্নি নাই তো অনেক অনেক ভালো ভালো জিনিস খাওয়ার জন্য নিয়ে আসলেও তো কোনো রুচি থাকবে না, মিষ্টি ডাম ভাজি লুচি ওইসব জিনিস নিয়ে আসলে যাদের রুচি নাই তো তা থেকেই কিছু ভালো লাগবে না। জীবন যাতন হইল এইখন, বিশেষ করে এই বৃদ্ধকালে জীবন যাতন বিশেষ বেশি হয়, সেই বিদ্যা অবিদ্যা ভেল ওইসব জ্ঞান যা আমি খুব কষ্ট করে সংকলন করেছি কান্দেন কান্দেন শুনুন কথা, জীবন যাতন হইল এইখন সেই বিদ্যা অবিদ্যা ভেল, সেই জ্ঞান আমাদের কি সাহায্য করতে পারে। এইখন ভক্তিনাথ ঠাকুর বুঝেছেন, আসলে তিনি হচ্ছেন ভগবানের নিত্য পার্ষদ, সব কিছু জানেন, কিন্তু আমাদের শিক্ষা দেওয়ার জন্য এই সব কথা বলছেন। সেই যে এইখান সাক্ষাৎকার হচ্ছে যে ওই সব যা আমি মনে করতাম বিদ্যা সেটা আসলে অবিদ্যা। তো এই জীবন যাতনা হচ্ছে ভগবানের দয়া, যাতনার মধ্যেই বুদ্ধিমান লোক বুঝতে পারে যে সংসার এই রকমে আছে। যেমন ওই দুপুরে ওই শ্লোকে পাঠ আমরা করেছি, চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতেন অর্জুনা, অর্থ জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চা ভারত সব চা প্রকার সুকৃতিবান লোক কৃষ্ণের কাছে আসে তার ভজন করার জন্য। একটা আছে অর্থ মানে দুঃখী জীবন যাতন অনুভব করা লোক অর্থ বলে, অর্থার্থী যারা টাকা পয়সা চাই ধন চাই, জিজ্ঞাসু জ্ঞানী। তো চার প্রকার লোক ভগবানের শরণাগত হয়ে যায়। তো একটা আছে দুঃখী লোক, তো সেই দুঃখ যা আমরা অনুভব করি সেইটা আমাদের পরম সহায়ক আছে ভগবানের ভজনে। এবং দম্ভ যে আমি এত বড় লোক, আমি এত বুদ্ধিমান, আমার এত আমি অত বড় শিক্ষিত আছি, এইসব এইভাবে মনে করা আমাদের মূর্খ। এইভাবে মনে করা থেকে আমরা আমাদের নিজের শত্রু হয়ে যাই, অবিদ্যা ভাল, অবিদ্যা জ্বালা ঘটিল বিষম, সেই বিদ্যা হইল শেল। সেই বিদ্যা হইল শেল, তোমার চরণ বিনা কিচ্ছু ধন সংসারে না আছে আর, ভক্তি বিনোদ জড় বিদ্যা ছাড়ি থুয়া পদ করে সার। তো এই গান খুব ভালো আছে বিদ্যার্থীদের জন্য, আমিও বিদ্যার্থী আছি, কিন্তু ওই বিদ্যা যা আমি জানতে চাই সেটা এই দুইজনের সম্বন্ধে, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি ম, আমরা সবাই জানি। সেই দিনের জন্য আমরা প্রার্থনা করছি যা মধ্যে আমরা সত্যিই এই কথা বলতে পারি, বলা সহজ জীবনে মর অনেক গতি আর নাহি ম, কিন্তু আমাদের অনেক অন্য গতি আছে, অনেক অন্য ইচ্ছা আছে। তো এটা একটা কথা বিদ্যার্থীদের জন্য, বুঝতে হবে যে এই সকল কিছু যা আছে এই জগতে তো সব কিছু মোটেই শূন্য কৃষ্ণ ভক্তি ছাড়া, আর সকল জিনিস সকল ধারণা সকল মত সকল ধর্ম কিচ্ছুই নেই। সেই জন্য শ্রীকৃষ্ণ বলেন সর্বধামান সর্বধামান পরিত্যাজ্য মাম একম শরণ আমরা যাই, আমরা অন্য স্মরণ করি, কিন্তু ওইসব স্মরণ কুস্মরণ আছে, ওইসব স্বপ্নের মতো ছায়াবাজি প্রায়। তো সেটা একটা কথা বিদ্যার্থীদের জন্য। আরেকটা আছে খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেকবার দেখা যায় তো কিভাবে ব্রহ্মচারীরা ইস্কনের ব্রহ্মচারীরা শ্রীমৎ ভাগবতের কথা ঠিক মতো মেনে চলে। শ্রীমৎ ভাগবতে দ্বাদশ স্কন্ধে লেখা আছে যে কলি যুগে এক লক্ষণ আছে যে ব্রহ্মচারীরা একদম অপরিষ্কার হবে। তো অনেকবার দেখা যায় যে ওই সব ব্রহ্মচারী আশ্রম তো আবর্জনা আগার হবে। তো সেইভাবে শাস্ত্র কথা পালন করা উচিত না। ব্রহ্মচারী মানে ব্রহ্মে চারতি ইতি ব্রহ্মচার্য, ব্রহ্মত মতলব পরম বস্তু, বৃহৎ বস্তু, শুদ্ধ আধ্যাত্মিক। তো কৃষ্ণ হচ্ছেন পরম পবিত্র। ভগবদ গীতায় অর্জুন বলেন না কৃষ্ণের সম্বন্ধে, পরম ব্রহ্মা পরম ধাম পবিত্রম পরমম ভগবান, কৃষ্ণ হচ্ছেন পরম পবিত্র। তো আমরা কি করে কৃষ্ণের ভজন করতে পারি ও ভজনের অর্থ কি? ভজনের অর্থ হচ্ছে আত্ম পবিত্র কর। তো ভজনের মুখ্য উপায় হচ্ছে হরিনাম, হরে নাম হরে নাম হরে নাম এব কেবলম কলৌ নাস্তৈব 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 গতিরন্যথা, এবং এর থেকে চৈত দর্পণ মার্জনম। তো চিত্ত শুদ্ধি হয় কিন্তু আধ্যাত্মিক চিত্ত শুদ্ধি চৈতন, চৈতনে দর্পণে মার্জন করার সাথে সাথে কিছু ব্যবহারিক নিয়মও পালন করা দরকার আছে। যেমন সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে, ব্রহ্ম মুহূর্ত আগে ঘুম ভেঙে উঠা, মঙ্গলারতি যাওয়া, স্নান করা, দান্ত ধাবন ইত্যাদি, এই সকল পালন করা হয়। এইরকম সাধু আছে অবধূত বলে, তো তাদের জন্য কোনো নিয়ম নেই। স্নান না করলেও নয় তাদের দোষ হয় না, কারণ তারা সব রকম নিয়মে অতীত থাকে। কিন্তু সেই স্তর তো দুর্গম আছে এবং সেই রকম ত্রিগুণ আতিথ্য অনুকরণ করা উচিত নয়। তো সাধু হওয়ার জন্য সাত্ত্বিক হওয়া, সাত্ত্বিক হওয়া উচিত। সাত্ত্বিক মনে এই তিন গুণ আছে, সত্ত্বগুণ রজগুণ তামগুণ। তো সাত্ত্বিক হওয়ার জন্য এই খুবই গুরুত্বপূর্ণ নিয়ম আছে পরিচ্ছন্নতা, পরিচ্ছন্নতা রাখা, কাপড়ের কামরা ও সব কিছু যা আমরা ব্যবহার করি তো পরিষ্কার রাখা দরকার, নয়তো সেটা তমগুণে ছিন্ন। তো তমগুণ যদি থাকে তাহলে আধ্যাত্মিক উন্নতি কঠিন হবে। আধ্যাত্মিক উন্নতির সাথে সাথে ও সত্ত্বগুণে বিকাশ হওয়ার উচিত, সে তো স্বাভাবিক, সে তো স্বাভাবিক। তো সেই জন্য এই যজ্ঞ করা আগে, যে কোনো যজ্ঞ করা আগে তো এই সব জায়গা পরিষ্কার করে এবং পবিত্র করা দরকার আছে না? যেমন আজকে ওই হোম ছিল, অগ্নিহোত্র যজ্ঞ। তো যজ্ঞ স্থান কি করে প্রস্তুত করা হয়, তো শাস্ত্রে অনেক বিধি আছে, আমি জানি না কি ওইসব পালন করা হলো, অনেক কিছু করা হয়। তো কিছু গাভি সেখানে চারণ করা হয় এবং গোময় এবং গোমূত্র দিয়ে সব জায়গা পরিষ্কার, হ্যাঁ, লেপন করা, পরিষ্কার এবং পবিত্র করা আছে, এইসব নিয়ম আছে, যাতে এই ওই যজ্ঞ কার্য কুশল হবে। তো হরি নাম এইসব করার দরকার নেই, কারণ মহাপ্রভু বাক্যে যে এই কিসনে কি বজনে কি বা জগরণে নেই খাইতে শুইতে যথা তথা নাম লয় দেশ কাল নিয়ম নহে সর্বসিদ্ধি হয়। কোন নিয়ম নেই হরি নাম করার জন্য, তবু হরি নামকে সম্মান দেওয়ার জন্য এবং যাতে আমাদের চেতনা উদ্ধ হবে, ওইসব মন্দির আশ্রম সব কিছু একদম চাকাচাক পরিষ্কার রাখা দরকার আছে। তো আমার ওই আমি জানি না আজকাল এই রকম করা হয় কি না, কিন্তু আমি যখন সর্বপ্রথমে ইস্কনে যোগদান মানে ইস্কনে ভক্তরা এত দয়াল ছিলেন যে আমাকে একদম অযোগ্য হলে আমাকে গ্রহণ করেছে। তো আমি যখন ইস্কনে নতুন ছিল, এখনো নতুন আছি কিন্তু সেই সময় বিশেষ করে নতুন ছিল, তো একজন বিধান ছিল যে প্রতি মাস, যেমন ওই গুন্ডিচা মার্জন হয় না, তো প্রতি মাস আমরা সেই রকম করেছি, ওই সব কিছু ব্যয় সব জিনিস ব্যয় করে সব কিছু একদম চকাচক করে। ওই সকল ভক্ত টেম্পল প্রেসিডেন্ট সবাই, নতুন ভক্ত টেম্পল প্রেসিডেন্ট জিবিজি, তো সবাই সারাদিন শুধু পরিষ্কার করেছে এবং তারপরে সকালে মন তো খুব পরিষ্কার মনে হয়ে গেল। প্রভুপাদ বলেন যে আমরা যদি মন্দির মার্জন করি তো সাথে সাথে হৃদয় মার্জন হয়ে যায়। তো হরি বল এবং সাথে সাথে হরি বল এবং ঝাড়ু দিয়ে সেবা করো, শুধু শুধু হরি বল চলবে না, মুখে হরি বল হাতে ঝাড়ু লাগাও, সেটা আমার অনুরোধ। হরে কৃষ্ণ, সেটা ভালো হবে, সেটা ভালো হবে এবং সবাই ওই পার্থক্য দেখবেন। আমরা যদি একদম পরিষ্কার পবিত্র জায়গায় থাকি, আমাদের চেতনা কত পরিষ্কার হবে আমরা পার্থক্য অনুভব নিজেই আমরা অনুভব করতে পারি। তো আমাদের সকল মন্দির এবং আশ্রম এত পরিষ্কার হওয়ার উচিত যে বাইরে থেকে আসা লোক তো দেখবেন, ও কত সুন্দর আছে, কত পরিষ্কার আছে। তো অ্যাকচুয়ালি কিছু দিন আগে আমি একটা চিঠি পেয়েছি ওই দক্ষিণ আমেরিকা থেকে, তো একজন ভক্ত আমাকে একটা প্রশ্ন দিয়েছে যে তার বন্ধু মানে ভক্ত মানে পুরো সমর্পিত ভক্ত হচ্ছে না, তো নতুন করে ইস্কনে আসছে, তার একজন বন্ধু আছে যে মায়াবাদী আছে, মানে ব্রাজিল এলো, মায়াবাদী সাধন মানে যেমন আপনারা তো কাজ করে এবং ওই রবিবার দিনে তো ওই রবিবারে তো মন্দিরে না আশ্রম যায়, তো ওই মায়াবাদী প্রতি আকর্ষিত লোক, তো সেই জন যে আমাকে চিঠি পাঠাচ্ছে ওই ভক্ত লোক, ওই ভক্তকে বলছেন যে ওইসব মায়াবাদী আশ্রম খুব পরিষ্কার থাকে এবং ইস্কন মন্দির খুব অপরিষ্কার থাকে। ফলে না পরে ছিয়েতে তো ওই ভক্তা আমার থেকে কি কি উত্তর দেব জিজ্ঞেস করে, ওই ওই মায়াবাদীকে আমি কি উত্তর দেব? আমি বললাম যে আমরা ওই রকম অবস্থা যদি হয় তাহলে আমরা কোনো উত্তর দিতে পারে না, আমাদের উত্তর আছে তো ঝাড়ু নিয়েই কাজ করো, সেটা আমাদের একমাত্র উত্তর হতে পারবে। এটা সরমের বাদ না লজ্জা, লজ্জা লোকেরা যদি দেখে যে আমাদের মন্দির আশ্রম সব অপরিষ্কার থাকে এবং এইসব মায়াবাদী যাদের আমরা নিন্দা করি, যে এই তো তাদের ধারণা একদম ভুল ধারণা আছে, কিন্তু তার সকল মানে খুব পরিষ্কার থাকে, খুব ভালো করে লোকদের সাথে ব্যবহার করে, তো সাধারণ লোকদের অত বুদ্ধি নাই যে এরা মায়াবাদী এবং ভক্তদের মধ্যে কি তফাৎ আছে বুঝতে পারে, এরা বুঝতে পারে। এই তো উষ্ণ তত্ত্বজ্ঞান তাদের নাই, মন্দিরে এসে যদি দেখে যে এই তো অবর্জনা আছে অপরিষ্কার আছে, তারপর তারা বুঝতে পারবে যে তারা মনেই করবে যে এই লোক তো অত আধ্যাত্মিক উন্নতি পাচ্ছেন না। তো পরিষ্কৃত বজায় রাখুন একটা অনুরোধ। তো আজকে কিছু ব্যবহারিক উপদেশ আছে, উপদেশ যা আছে সে তো ব্যবহারিক হওয়ার উচিত। ভগবদ গীতা কি? সেটা কৃষ্ণের ব্যবহারিক উপদেশ অর্জুনকে। ভগবান কৃষ্ণ অর্জুনকে রাসলীলা কথা বলেন নাই, অর্জুনে সংকট ছিল যে যুদ্ধ কর অথবা না কর, এই সকল ভগবদ গীতা এই সংকটে সমাধান প্রদান করার জন্য বলা হয়েছিল। তো কিছু ব্যবহারিক উপদেশ দরকার আছে। এই প্রসঙ্গে একটা গল্প আছে, জগন্নাথ দাস বাবুজি মহারাজ জগন্নাথ দাস বাবুজি মহারাজ প্রভুপাদ প্রভুপাদের গুরুর 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 গুরু ভক্তিবিনোদ ঠাকুরের গুরু, তিনি নবদ্বীপ ধামে থাকতেন এবং কিছু যুবক বাবুজি তার কাছে গিয়ে ভগবত ভজন শিক্ষা নিতে চেয়েছিলেন। ও জগন্নাথ বাবুজি মহারাজ সেই দুই তিনজন তিন চারজন যুবক বাবুজিকে সেবা দিয়েছেন, ও ধামে বাগানে বেগুনকে জল দাও, বাগানে সেবা করো। তো এইভাবে তারা কিছু দিন করেছেন এবং কিছুদিন পরে ভক্তিবিনোদ ঠাকুর সেখানে গেলেন জগন্নাথ দাস বাবুজি মহারাজের আশ্রমে, এবং এই তিন চার বাবুজি ভক্তিবিনোদ ঠাকুরের নিকট গিয়ে অভিযোগ করেছিলেন যে আমরা এখানে আসলাম নাম করার জন্যে, ভগবানের ভজনে করার জন্যে, ভজনে শিক্ষা নেওয়ার জন্য, এবং বাবুজি মহারাজ শুধুমাত্র আমাদের বাগানে কাজ করার আদেশ দিয়েছেন, আমাদের বাঞ্ছনা করছেন। তো ভক্তিবিনোদ ঠাকুর বলেন যে ও বাবুজি মহারাজ যা বলেন সেইটা ঠিক, তো তোমরা যোগ্য নয় ভজনের জন্য, তো বাগানে সেবা করো, ধামের সেবা করো, এবং এইভাবে হয়তো তোমরা অধিকার লাভ করবে নাম করার জন্য, ভজনের জন্য। তোমরা রাসলীলা থেকে অনেক দূরে আছে, তো বেগুনকে জল দাও, তোমার কল্যাণ হবে। তো এইসব কথা আমরা বলছি, কিন্তু আমার মনে হয় আমি যদি মন্দির মার্জন করি তো এর থেকে আমার হৃদয় মার্জন হবে, সেটা আমার জন্য ভালো হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এইভাবে মাসে একবার করুন, ওই সকল ভক্তি নিয়ে হৃদয় মার্জন করুন, মানে মন্দির মার্জন, হৃদয় মার্জন। এবং মহা পরিষ্কার কর, এবং তারপরে মহাকীর্তন, তারপরে মহাপ্রসাদম, সবাই সন্তুষ্ট হবে। আপনারা ওই নতুন মন্দির নির্মাণ করেন, প্রভুপাদ এই চিঠিতে মন্তব্য করেছেন যে আমাদের মন্দির সকল আমরা যদি পরিষ্কার রাখতে পারি না তো নতুন মন্দির নির্মাণ করার দরকার নেই। ও তো তাড়াতাড়ি ওই সব করেন, আসলে আমি তো যাইনি এখন, এখন পর্যন্ত যাইনি এইসব কিছুতে। হ্যাঁ, অন্ধকার পড়ছে না। ব্রহ্মচর্য, কৃষ্ণ ভাবনাই ব্রহ্মচর্য, কে ব্রহ্মচারী হতে চায়, কেউ নাই, কেউ ব্রহ্মচারী হতে চায় না, একজন। তো আমি চাই যে সবাই ব্রহ্মচারী হবে, আমি চাই যে সবাই ব্রহ্মচারী হবে, বিশেষ করে গৃহস্থরা চাই ব্রহ্মচারী হতে। ব্রহ্মচার্য সম্বন্ধে অনেক যুবকদের সন্দেহ আছে, কিন্তু গৃহস্থদের সন্দেহ নেই, তারা বুঝে। টু লেট, দেরি হয়ে গেছে, বাবা বন্ধন দৃঢ় হয়ে গেছে। আসলে আমি নতুন ছিলাম ইসকনে, এবং ওই ওই টেম্পল প্রেসিডেন্ট তো গৃহস্থ ছিলেন, এবং আমাকে এই উপদেশ দিয়েছেন, তো বিয়ে করো না, ভালো হবে ব্রহ্মচর্য পালন করো। তো আমি মনে করছিলাম যে সেই গৃহস্থ হচ্ছে, তো যদি একজন গৃহস্থ ভক্ত আমাকে এই এই রকম উপদেশ দেন তো সেটা সত্যি সঠিক। তখন থেকে আমার দৃঢ় বিশ্বাস ছিল যে গৃহস্থরা যদি আমাকে ওই রকম উপদেশ দেন তো অবশ্যই ব্রহ্মচর্য রাখা আমার কল্যাণের পথ হবে, এবং প্রভুপাদের কৃপায় এই গৃহ বন্ধন থেকে মুক্ত হয়ে আমি এই জীবনে কিছু চেষ্টা করতে পারতাম, কৃষ্ণ ভক্তি প্রচার করা। এই ব্রহ্মচর্যের জন্য শুধু উপবাস করা না, তো এই এই বইয়ের সারমর্ম হচ্ছে কৃষ্ণ ভক্তি গভীরতার সাথে কর, ব্রহ্মচারী গৃহস্থ মহিলা সবাই এইটা পড়তে পারবে, এবং এর থেকে আপনাদের হিত হবে। কৃষ্ণ ভক্তি অনুশীলনে পন্থা কিভাবে ঘরে আশ্রমে ওই কি বলে হস্টেলে কৃষ্ণ ভক্তি করা যায়, এই একই রকম উপদেশ আছে সংক্ষিপ্তভাবে এই বইয়ের মধ্যে, সিডি এর মধ্যে, MP3 সিডি এর মধ্যে 38টি বাংলা প্রবচন আছে, এই 23 ঘন্টা এই অধমের দ্বারা তেইশ কণ্ঠ হরি কথা প্রচারিত হয়। এবং কিছু বয় আছে ইংরেজিতে, আপনার যদি নিতে চান তো নেন, এবং আপনারা যদি চান আমি বইয়ের মধ্যে সই দেব। হরে কৃষ্ণ।